ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, এখানে ওয়াশিংটনে এখন দুপুর 2টা, বাংলাদেশে রাত 12টা আর ভারতে রাত 11:30। শ্রোতা দর্শকদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি রোকেয়া হায়দার আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকের পরিবেশনায় রয়েছে রোজকার মতে বাংলাদেশ এবং ভারতের সংবাদদাতাদের বিভিন্ন রিপোর্ট, আছে চলতি ঘটনাবলীর খবরাখবর এবং অন্যান্য কিছু পরিবেশনা। তবে রোজকার মতে আসুন গোড়াতে শোনা যাক বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছে ইজাজ বেন হিউসন। G7 দেশের পররাষ্ট্রমন্ত্রীরা মঙ্গলবার লন্ডনে ব্যস্ত দিন কাটাচ্ছেন। তাদের আলোচ্য বিষয়বস্তুর মধ্যে রয়েছে চীন ও রাশিয়ার সম্পর্ক, বার্মার সামরিক অভ্যুত্থান, সিরিয়ার সংঘাত এবং আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির মতো বিষয়। ব্রিটেনের পররাষ্ট্র দপ্তরে জানায় ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক র্যাব আজ ভৌগোলিক রাজনীতির সমস্যাদি নিয়ে আলোচনায় নেতৃত্ব দেবেন, যা গণতন্ত্র, স্বাধীনতা ও মানবাধিকারকে ঝুঁকির মুখে ফেলেছে। তিনি G7 সদস্যদের প্রতি মিয়ানমারের সামরিক জান্তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং সংস্থাগুলির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে এবং বার্মার জনগণের জন্য মানবিক সাহায্য বৃদ্ধির অনুরোধ জানাবেন বলে আশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন সোমবার মিস্টার র্যাবের সঙ্গে চীন বিষয়ে আলোচনার পর বলেন, আমাদের লক্ষ্য চীনকে সংযত করা নয়, তাদের প্রভাবকে চূর্ণ করে দেয়া। তবে মিস্টার র্যাব বলেন, জলবায়ু পরিবর্তনের মতো বিষয়ে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন ইতিবাচক ও বিচক্ষণভাবে চীনের সঙ্গে গঠনাত্মক সম্পর্ক গড়ে কাজ করতে পারে। প্রেসিডেন্ট বাইডেন চীনের সঙ্গে প্রতিযোগিতাকে তাঁর প্রশাসনের সবচাইতে বড় বৈদেশিক নীতি সম্পর্কিত চ্যালেঞ্জ বলে চিহ্নিত করেছেন এবং সেই লক্ষ্যে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় এলাকায় যুক্তরাষ্ট্রের জোরালো উপস্থিতি এবং যুক্তরাষ্ট্রের প্রযুক্তি উন্নয়নের প্রতি প্রতিশ্রুতি ব্যক্ত করেন। উত্তর কোরিয়া বিষয়ে এক মাস ধরে যুক্তরাষ্ট্রের নীতি পর্যালোচনা শেষে যুক্তরাষ্ট্র জানিয়েছে যে পরমাণু মুক্ত কোরীয় উপদ্বীপ গড়ার চূড়ান্ত লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র পিয়ংইয়ংকে কূটনীতির মাধ্যমে সম্পৃক্ত করতে চায়। পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে লন্ডনে আলোচনার পর ভার্চুয়াল প্রেস সম্মেলনে বলেন, এখন আমাদের যা নীতি রয়েছে যাকে বাস্তববাদী মূল্যায়নের মাধ্যমে উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন ঘটিয়ে কার্যকরী সাফল্য আনা যায়, যা যুক্তরাষ্ট্র, আমাদের মিত্র ও মোতায়েনরত সেনাদের নিরাপত্তা বৃদ্ধি করবে। মিয়ানমারে দমননীতি বৃদ্ধির সঙ্গে সঙ্গে সংবাদ মাধ্যমের লোকজনদের গ্রেফতার করা অব্যাহত রয়েছে। গত সপ্তাহে এমনি হয়রানি ও দমনের শিকার হলেন ইন্ডিপেন্ডেন্ট ভয়েস অফ মিয়ানমারের প্রধান সম্পাদক নেই মায়ো লিন। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স জানায় মিয়ানমারের সংবাদ স্বাধীনতার উদ্বেগ এখন চরমে। সংস্থাটি জানায় এই সামরিক অভ্যুত্থান বার্মাকে অন্তত 10 বছর পিছিয়ে নিয়েছে। জাতিসংঘ মিয়ানমারের সংবাদ মাধ্যমের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের নিন্দা জানিয়েছে। অন্য এক খবরে জানা যায়, মিয়ানমারের অন্যতম সক্রিয় জাতিগোষ্ঠী বিদ্রোহী গ্রুপ দি কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি সোমবার প্রবল লড়াই চলাকালে সরকারি একটি সামরিক হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করে। বর্তমানে বার্মার সেনাবাহিনী বিদ্রোহ দমনে হেলিকপ্টার, গানশিপ ও জঙ্গি বিমান ব্যবহার করছে।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
বাংলাদেশ সরকার জরুরি ভিত্তিতে যতটা বেশি রাশিয়া থেকে ভ্যাকসিন আমদানি করার চুক্তি সম্পাদন করবে। ঢাকা থেকে শুনুন আমির খসরুর পাঠানো একটি রিপোর্ট।
রাশিয়া থেকে যতটা সম্ভব বেশি সংখ্যায় করোনা ভ্যাকসিন আমদানির লক্ষ্যে দুই দেশের মধ্যে জরুরি ভিত্তিতে একটি চুক্তি সম্পাদন করতে চায় বাংলাদেশ। এলাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানিয়েছে যে চুক্তি হলে রাশিয়া থেকে এক মাসের মধ্যে প্রথম চালানে 10 লাখ ডোজ ভ্যাকসিন পাবে বাংলাদেশ। তবে চুক্তি সম্পাদনের আগে মূল্য নির্ধারণ ও কতটা ভ্যাকসিন রাশিয়া দিতে পারবে এসব প্রক্রিয়াগুলো নিয়ে কাজ চলছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
রাশিয়ানরা টিকা এমনিও দিতে চাচ্ছে, রাশিয়া ঠিক দাম নিয়ে আলোচনা হবে, সংখ্যা নিয়ে আলোচনা হবে, সময় নিয়ে আলোচনা হবে, এই বিষয়গুলো আলোচনা
বাংলাদেশের সাথে যৌথভাবে উৎপাদনের অনুমতি দিয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন সংবাদ মাধ্যমকে বলেছেন, মে দিবসের পাঁচ দিনের ছুটির মধ্যেও চীন 13 মে মধ্যে বাংলাদেশে 5 লাখ ডোজ ভ্যাকসিন পাঠাবে বলে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক আশাবাদী 10 মে মধ্যে বাংলাদেশ চীনের ভ্যাকসিন পেয়ে যাবে। এদিকে বাংলাদেশে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন তৈরির বিষয়ে ভারতের সিরাম ইনস্টিটিউট এবং বাংলাদেশের ভ্যাকসিনকো ফার্মার মধ্যে আলাপ আলোচনা শুরু হয়েছে। তবে ভ্যাকসিনকো জানিয়েছে, সিরামের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রস্তাব তারা পাননি। বাংলাদেশের বেসরকারি ফার্মাসিউটিক্যাল কোম্পানি রেনেটা বাংলাদেশে মডার্নার করোনা ভ্যাকসিন আমদানির জন্য বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে। বাংলাদেশের স্বাস্থ্য দপ্তরের প্রধান এর সত্যতা স্বীকার করেছেন। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারতে অনুষ্ঠিত IPL ক্রিকেট ম্যাচের বাদবাকি খেলা স্থগিত করা হয়েছে। শুনুন কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর একটি প্রতিবেদন।
করোনা থাকায় শেষ পর্যন্ত IPL বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ক্রিকেট ম্যাচগুলো স্থগিত রাখা হলো অনির্দিষ্টকালের জন্য। আজ IPL এর গভর্নিং কাউন্সিল নিজেদের মধ্যে দীর্ঘ বৈঠকের পর এই সিদ্ধান্ত ঘোষণা করেছে। আলাদা করে সেই সিদ্ধান্তের কথা জানিয়েছে BCCI বা বোর্ড ফর কন্ট্রোল অফ ক্রিকেট ইন ইন্ডিয়াও। ভারতে দ্বিতীয় দফায় করোনা সংক্রমণে জনজীবন যখন বিপর্যস্ত, সেই অবস্থায় বেশ কিছুদিন যাবতীয় IPL খেলা বন্ধ করার দাবি উঠছিল। IPL এর উদ্যোক্তাদের প্রচণ্ড সমালোচনার মুখে পড়তে হয়েছিল। ভারতে এই বিপর্যয়ের সময় কোটি কোটি টাকা খরচা করে IPL খেলা হচ্ছে কেন, কেনই বা খেলোয়াড়দের এই সাংঘাতিক ঝুঁকির মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে, তা নিয়েও সমালোচনা ঝড় উঠেছিল। সম্প্রতি দিল্লি হাইকোর্ট এবং বম্বে হাইকোর্টে দুটি আলাদা আলাদা মামলা হয়েছিল IPL বন্ধ করার জন্য। IPL এর উদ্যোক্তাদের কাছ থেকে 1000 কোটি টাকা ক্ষতিপূরণ হিসেবেও চাওয়া হয়েছে। শেষ পর্যন্ত KKR বা কলকাতা নাইট রাইডার্সের দুজন খেলোয়াড়, সানরাইজার হায়দ্রাবাদের উইকেট রক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা এবং দিল্লি ক্যাপিটালসের একজন খেলোয়াড়ের করোনা পজিটিভ ধরা পড়ায় IPL কর্তৃপক্ষ খেলা বন্ধ করতে বাধ্য হলেন। তারা যদিও বলে আসছিলেন এয়ার বাবল তৈরি করে খেলা হচ্ছে দর্শক শূন্য মাঠে, সুতরাং সংক্রমণের আশঙ্কা নেই, তা সত্ত্বেও সংক্রমণ হয়েছে। এখন সানরাইজার হায়দ্রাবাদ দলকে পুরোপুরি কোয়ারেন্টিনে চলে যেতে হবে। 29টা ম্যাচ ইতিমধ্যে হয়ে গিয়েছে, 30 মে পর্যন্ত খেলা চলার কথা ছিল, কিন্তু সেই সব খেলাই আপাতত বন্ধ। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বিশ্ব সংবাদ শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আফ্রিকার কয়েকটি দেশের উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকন আফ্রিকা সিঙ্গের বিশেষ দূতকে ওই দেশগুলিতে পাঠাচ্ছেন। এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন বলেন, রাষ্ট্রদূত জেফ্রি ফেল্টম্যান মিশর, এরিত্রিয়া, ইথিওপিয়া ও সুদান সফর করবেন। বিশেষ দূত ফেল্টম্যান রাজনৈতিক দল ও মানবাধিকার গ্রুপ ছাড়াও ওইসব দেশের জাতিসংঘ ও আফ্রিকা ইউনিয়নের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন বলেন, বিশেষ দূতের ওইসব দেশ ও এলাকা সফরের মাধ্যমে রাজনৈতিক নিরাপত্তা ও মানবিক সংকট দূরীকরণে বাইডেন প্রশাসনের প্রতিশ্রুতি ব্যক্ত করা হবে। ফরাসি সংবাদ মাধ্যম AFP জানায়, পূর্বাঞ্চল বুর্কিনা ফাসোর কোমান জারি প্রদেশের একটি লোকালয়ে সন্দেহভাজন জিহাদি জঙ্গিরা সোমবার কয়েক ডজন লোককে হত্যা করেছে এবং গত সপ্তাহে ISIS গোষ্ঠীর হামলায় 3 জন কুর্দি সামরিক অফিসারের মৃত্যুর পর ইরাকি কুর্দি কর্মকর্তারা দেশের কেন্দ্রীয় ও আঞ্চলিক নিরাপত্তা বাহিনীর দুর্বল সমন্বয়কে দায়ী করেছেন। কিরকুক প্রদেশের তেল সমৃদ্ধ আলতুন কুপরি শহরে কুর্দি পেশমার্গা ইউনিট লক্ষ্য করে এই হামলা চালানো হয়। কুর্দি আঞ্চলিক সরকারের প্রেসিডেন্ট নেচেরভিন বারজানি হামলার পর এক বিবৃতিতে বলেন, আমরা বারবার ইরাকের কেন্দ্রীয় সরকার ও আন্তর্জাতিক কোয়ালিশনকে ISIS-দের উত্থান ও অব্যাহত হুমকির ব্যাপারে হুঁশিয়ার করে দিয়েছি। তিনি কেন্দ্রীয় সরকার এবং আন্তর্জাতিক জোটকে ওই অঞ্চলের জন্য যৌথ বাহিনী গঠন ত্বরান্বিত করার আবেদন জানিয়েছেন। বিশ্ব সংবাদ আজ এ পর্যন্তই।
বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর, ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী জানিয়েছেন,
করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার চিন্তা করছে তার দল ও পরিবার। সোমবার শ্বাসকষ্ট দেখা দেয়, তাকে করোনারি কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়। এরপর থেকেই বিরোধী নেত্রীকে নিয়ে তার দল ও পরিবারে উদ্বেগ দেখা দেয়। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর টেলিফোনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। খালেদা জিয়ার পরিবারের তরফেও সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দিতে আগ্রহ প্রকাশ করা হয়েছে দল ও পরিবারের পক্ষ থেকে, তবে এখনও সরকারের কাছে এ সংক্রান্ত কোনো আবেদন করা হয়নি। মঙ্গলবার বিকেলে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য জানিয়েছেন, করোনারি কেয়ার ইউনিটে তাকে অক্সিজেন দেওয়া হচ্ছে, অবস্থা স্থিতিশীল রয়েছে, তার কিছু পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। ওদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল রয়েছে।
আপনারা অনেকেই নিশ্চয়ই অনেকে উদ্বিগ্ন হয়েছেন, উদ্বেগের মধ্যে আছেন যে দেশনেত্রীর শারীরিক অবস্থা কিরকম। তিনি এখনো সিসিউতেই আছেন এবং অক্সিজেন তার দেওয়া হচ্ছে এবং এখন তিনি স্থিতিশীল আছেন।
ঢাকার এভার কেয়ার হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে বিরোধী নেত্রী খালেদা জিয়ার চিকিৎসা চলছে। গত 27 এপ্রিল গুলশানের এই হাসপাতালে তাকে ভর্তি করা হয়। এর আগে 11 এপ্রিল করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পর থেকে গুলশানের ভাড়া বাসায় চিকিৎসা নেন খালেদা জিয়া। 2 সপ্তাহ পর দ্বিতীয় দফা পরীক্ষায়ও তার করোনা পজিটিভ আসে, এরপরই তাকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত হয়। দুর্নীতির 2 মামলায় দণ্ড নিয়ে 3 বছর আগে কারাগারে যান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। করোনা মহামারী শুরুর পর পরিবারের আবেদনে সরকার গত বছরের 25 মার্চ শর্ত সাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দেয়, পরে 2 দফা মুক্তির মেয়াদ বাড়ানো হয়। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
কলকাতা থেকে পরমাশিস ঘোষের প্রতিবেদনে তিনি বলেছেন,
পশ্চিমবঙ্গে ভোট পর্বের চেয়ে বেশি রক্ত ঝরল ভোটের পাট মেটার পরে। ফল ঘোষণার দিন অর্থাৎ গত রবিবার দুপুর থেকে গত সোমবার রাত পর্যন্ত রাজনৈতিক হানাহানিতে 12টি প্রাণ গিয়েছে বলে অভিযোগ। নিহতদের মধ্যে বিজেপির 5, তৃণমূলের 5, ISF এর 1 জন রয়েছে বলে দাবি। দ্বাদশ ব্যক্তি রাজনৈতিক পরিচয় নিয়ে বিতর্ক আছে। বহু জায়গায় একে অন্যের বিরুদ্ধে ভাঙচুর, বোমাবাজি, লুট, আগুন লাগানোর অভিযোগ করেছে বিজেপি তৃণমূল। এই পরিস্থিতিতে রাজ্যবাসীর কাছে বারবার শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে ভোটের ফল পরবর্তী হিংসার অভিযোগে চিঠি পাঠিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি। টুইটারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, বিরোধী রাজনৈতিক দলের কর্মীরা কেন নির্বাচনের পর হিংসার শিকার হচ্ছেন সে ব্যাপারে রাজ্যের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। রাজ্যপাল জগদীপ ধনখড় এর সঙ্গে এদিন বৈঠকের ব্যাপারে রাজ্য পুলিশের DG নীরজ পাণ্ডে এবং কলকাতার পুলিশ কমিশনার সৌমিত্র আলাপ আলোচনা করেন। পরে রাজ্যপালের সঙ্গে দেখা করেন স্বরাষ্ট্র সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। রাজ্যপালের দ্বারস্থ হয়েছে বিজেপি বলে খবর। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
বগুড়া থেকে জানিয়েছেন বিস্তারিত প্রতীক কুমার।
আর মাত্র কয়েকদিন পরেই মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। করোনা মহামারীর মধ্যেও এই উৎসবকে ঘিরে চলছে নানা প্রস্তুতি। আবহমান কাল ধরেই এই উৎসবের প্রধান খাবার লাচ্ছা সেমাই। সঙ্গত কারণেই এখন কারখানাগুলোতে ব্যস্ত সময় কাটছে সেমাই কারিগরদের।
আগে মানুষ পায়ে খুঁজে এবং বিভিন্নভাবে হাতে বানাতো, এখন আমরা মেশিনের সাহায্যে লাচ্ছাটা খামিরটা দিচ্ছি এবং হাতে তৈরি করা এবং সম্পূর্ণ ভালো তেল এবং সম্পূর্ণ প্যাকেটজাত করা হচ্ছে।
এদিকে রমজানের শেষ সময়ে এসে দোকানগুলোতে ধুম পড়েছে লাচ্ছা সেমাই কেনাকাটার।
এটা মুসলমানের একটা উৎসব ধর্মীয়, এটা আমাদের রোজা রমজান থাকে, এটা মিষ্টি মুখ করা লাগে, বসন্ত অন্তত এটা খাতে খাওয়াই লাগে।
সকলে দোস্ত দুশ্মন সব কিছু ভেদাভেদ ভুলে সকলে এক কাতারে আবদ্ধ হয়ে সবাই নামাজ পড়ি। নামাজ পড়ে বাসায় গিয়ে বন্ধু বান্ধব অতিথিদের দাওয়াত করে সবাই একসাথে বসে এই যে মিষ্টি মুখ করি, এটাই আসলে বড় একটা আনন্দের বিষয়।
প্রথমে লকডাউন দেওয়া ছিল খুব কড়াকড়ি অবস্থায়, তখন তো লোকজন, এখন একটু লকডাউন সীমিত আকারে করার কারণে মার্কেট টার্কেট একটু খুলে দেওয়াতে লোকজন মোটামুটি আসছে এবং লাচ্ছা ভালোভাবে কিনছে তারা।
বগুড়ার সেমাইয়ের কদর দেশের প্রায় সব জেলাতেই রয়েছে, ফলে এর মান ধরে রাখতে চেষ্টা করে যাচ্ছেন নামি দামি কারখানা কর্তৃপক্ষ। ঈদ আর সেমাই এক হয়ে মুসলমানদের আনন্দ বহুগুণ বাড়িয়ে দেয়। করোনা মহামারী দূর হয়ে ঈদের সে আনন্দ ছড়িয়ে পড়ুক গোটা পৃথিবী জুড়ে, এমন প্রত্যাশা সব মানুষের। প্রতীক ওমর, ভয়েস অব আমেরিকা, বগুড়া।
আসুন শুনি সেলিম হোসেনের একটি প্রতিবেদন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন আজ এক বার্তায় বলেছেন, চলতি বছর যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশাধিকার বাড়ানোর বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেন এক জরুরি প্রজ্ঞাপন দিয়েছেন, যাতে এবছর 62,500 জন শরণার্থী প্রবেশাধিকার দেওয়ার ঘোষণা রয়েছে। অ্যান্থনি ব্লিংকেন বলেছেন, যুক্তরাষ্ট্রের মানবিক মূল্যবোধের প্রতিশ্রুতির ভিত্তিতে এবছর এর আওতায় বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে আরো বেশি শরণার্থীর জন্য পুনর্বাসন নিশ্চিত করা হচ্ছে। কংগ্রেসের সদস্যদের সাথে পরামর্শের পর প্রেসিডেন্টের প্রতিশ্রুতি পূরণে আমি শরণার্থীদের স্বাগত জানাতে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করবার প্রতিশ্রুতি দিচ্ছি, এমন কথা বলেছেন অ্যান্থনি ব্লিংকেন। তিনি বলেন, আমরা ইতিমধ্যেই এই কর্মসূচির পরিকাঠামো নির্মাণ শুরু করেছি এবং তা বাস্তবায়নে অংশীদারদের সাথে কাজ করছি। এর আগে প্রেসিডেন্ট জো বাইডেন এক প্রজ্ঞাপনে বলেন, 4 ফেব্রুয়ারি 2021 সালের কার্যনির্বাহী আদেশে শরণার্থী পুনর্বাসন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার জন্য পরিকল্পনা কর্মসূচিতে আমি যুক্তরাষ্ট্রের শরণার্থী আশ্রয় প্রোগ্রাম পুনর্নির্মাণ, সম্প্রসারণ এবং উন্নতির জন্য বেশ কিছু পদক্ষেপের নির্দেশ দিয়েছিলাম। 2021 সালের 12 ফেব্রুয়ারি স্টেট ডিপার্টমেন্ট, হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট এবং স্বাস্থ্য ও মানব সেবা অধিদপ্তরের সাথে আলোচনা করে কংগ্রেশনাল কমিটিতে একটি প্রতিবেদন জমা দেওয়া হয়, যাতে মানবতার কথা বিবেচনা করে যুক্তরাষ্ট্রের শরণার্থীদের আসার সংখ্যা পুনরায় বরাদ্দের পরামর্শ দেওয়া হয়। বিশ্বজুড়ে বিভিন্ন দেশে অপ্রত্যাশিত জরুরি শরণার্থী পরিস্থিতির কারণে 2021 সালে 15,000 থেকে বাড়িয়ে শরণার্থী আসার পরিমাণ 62,500 বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়। প্রেসিডেন্ট বাইডেন তাঁর প্রজ্ঞাপনে বলেন, গুরুতর মানবিক অবস্থা বিবেচনা করে আমার প্রশাসনের এবং কংগ্রেসের সাথে পূর্ব পরামর্শের মাধ্যমে 2021 অর্থ বছরের জন্য যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশাধিকারের পরিমাণ বাড়িয়ে 62,500 করার সিদ্ধান্ত নিচ্ছি। এই সিদ্ধান্ত এই গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে যে যুক্তরাষ্ট্র বেশিরভাগ ঝুঁকিপূর্ণ দেশে শরণার্থীদের জন্য নিরাপদ আশ্রয়স্থল। বৈশ্বিক শরণার্থী সংকটের গুরুতর দিক বিবেচনা করে অনুমোদিত শরণার্থী সংখ্যা যুক্তরাষ্ট্র সরকার এবং তার অংশীদারদের জন্য বড় চ্যালেঞ্জ। আমি মনে করি 62,500 জন শরণার্থী যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার মানবিক দিক বিবেচনা একটি গুরুত্বপূর্ণ বিষয়।
করোনা মহামারী থামবার কোনো লক্ষণ দেখা যায়নি। বহু মূল্যবান জীবন আমরা হারাচ্ছি প্রতিদিন প্রতি ঘন্টায়। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, স্বেচ্ছাসেবক যারা সারাদিন সারা রাত মৃত্যুর ঝুঁকি নিয়ে সেবায় নিবেদিত হয়েছেন, তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। দেশ আপনাদের প্রতি চিরঋণী হয়ে থাকবে। আবারও অনুরোধ, বিধিনিষেধ মেনে চলুন, বড়দের কথা শুনতে হবে, অকারণে বাইরে বেরোনো চলবে না। ঘরে অত্যন্ত প্রয়োজনীয় ওষুধপত্র আছে কিনা সে ব্যাপারে নিশ্চিন্ত থাকুন।
একটি রিপোর্ট তৈরি করেছেন, আসুন আমরা সাফিউল আলম মাসুদের কাছ থেকে শুনি।
প্রসিকিউটরদের দেওয়া আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুর বিষয়ে একটি মেডিকেল প্রতিবেদনে বলা হয়েছে, তিনি 12 ঘন্টারও বেশি সময় বেদনাহত হয়েছিলেন। পর্যাপ্ত চিকিৎসা পাননি এবং সঠিকভাবে হাসপাতালে ভর্তি করা হলে তিনি বেঁচে থাকতে পারতেন। মেডিকেল প্যানেল 2 মাস ধরে এই প্রতিবেদনে কাজ করেছে এবং এটি 20টিরও বেশি চিকিৎসক লিখেছেন। ম্যারাডোনা, যিনি আর্জেন্টিনাকে 1986 বিশ্বকাপ জিততে সহায়তা করেছিলেন, তিনি এখন পর্যন্ত অন্যতম সেরা ফুটবল খেলোয়াড় হিসেবে বিবেচিত। এই দস্তাবেজটি মামলায় তদন্তাধীন 7 ব্যক্তির প্রতিরক্ষা আরো জটিল করে তুলেছে। মস্তিষ্কের সার্জন লিওপন্ডো লুক এবং সাইকিয়াট্রিস্ট অগুস্তিন কোসাচভ উভয়ই ম্যারাডোনার হয়ে কাজ করেছেন।
বিজ্ঞান ও প্রযুক্তির নানান খবর আপনাদের শুনিয়ে থাকেন জয়তি দাশগুপ্ত। আসুন আজকে বিজ্ঞানের বিষয়ে তার কাছ থেকে শোনা যাক।
যুক্তরাষ্ট্রে প্রবেশের ভিসা প্রক্রিয়ায় এখন কয়েক হাজার অভিভাবকহীন অপ্রাপ্তবয়স্ক শিশু কিশোর কিশোরী যুক্তরাষ্ট্রের মেক্সিকো সীমান্তে অবস্থান করছে। এ বিষয়ে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা সেলিয়া মেন্ডোজা তাদের কয়েকজনের সাথে দেখা করে তার এই প্রতিবেদনে জানাচ্ছেন যে ইকুয়েডর থেকে শুরু করে 3,000 কিলোমিটার যাত্রার পরে হোসে লুইস ওয়েদুয়ানা যুক্তরাষ্ট্রে এসে পৌঁছেছে।
আমি 26 জানুয়ারি মিগুয়েল আলেমানের সীমান্ত পেরিয়ে এবং নদী অতিক্রম করে তবে এখানে এসেছি।
হোসে লুইসের বাবা ও মা 13 বছর আগে ইকুয়েডর থেকে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। সীমান্তে নিযুক্ত যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ তার বাবা ও মার আইনি অভিভাবকত্ব যাচাই করার পরে মার্চ মাসে তাকে তাদের সাথে পুনরায় মিলিত হবার অনুমতি দিয়েছেন। হোজে লুইস বোয়েদুয়ানার পিতা কার্লোস লোজেদা বলেন,
This happiness is forever, being with my son.
আমার ছেলের সঙ্গে থাকার এই সুখ এক চিরকালীন সুখ।
3 বছর বয়স থেকে ইকুয়েডরে হোজে তার দাদু ও দিদার সাথে থাকত। ট্রাম্প প্রশাসনের সময় পারিবারিক বিচ্ছেদ হয়েছিল, সেটি এড়ানোর জন্য বাইডেন প্রশাসনের সময় যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে অবস্থানকারী অভিবাসীদের কিছু নীতি পরিবর্তন করা হয়েছে এবং এই পুনর্মিলন তারই প্রতিফলন। তবে হোয়াইট হাউস এটাও স্পষ্ট করে দিচ্ছে যে আশ্রয় চাইলে যুক্তরাষ্ট্রের প্রবেশের নিশ্চয়তা তারা কিন্তু কোনো সময় দিচ্ছে না। দক্ষিণ সীমান্তের সমন্বয়কারী রবার্ট জ্যাকবসন বলেন,
that many people are not going to get their asylum claims in the United States.
আমি জোর দিয়ে বলতে চাই যে অনেক লোক যুক্তরাষ্ট্রে আশ্রয় দাবি করলেই তা পাবে না এবং এই প্রক্রিয়া শেষে তাদেরকে সম্ভবত তাদের জন্মস্থানে অর্থাৎ নিজেদের দেশেই ফিরে যেতে হবে। সুতরাং আমরা এখন যে বার্তাটি সবাইকে দিতে চাইছি সেটা হলো অপেক্ষা করা, কারণ ভবিষ্যতে আরো অনেক বিকল্প, আরো সুরক্ষিত, কম ব্যয়বহুল এবং নিরাপদ উপায়ে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর সম্ভাবনা থাকবে।
তবে অনেক পরিবারই এসব কথায় কোনো কান দিচ্ছে না। টেক্সাসের প্যাসো থেকে সীমান্ত পেরিয়ে মেক্সিকোয় একটি আশ্রয়ে 70 বছর বয়সী এডা ক্রিস্টেলিয়া মেলান্ডেস তার নাতনিকে নিয়ে থাকেন। তিনি বলেন, সীমান্ত পেরিয়ে যাওয়ার চেষ্টা করলে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ এই দুজনকে মেক্সিকোয় ফেরত পাঠিয়ে দিয়েছিল। দিদিমা জানিয়েছেন যে মেয়েটির মা, যিনি শিকাগোতে থাকেন, শিশুটিকে একাই সীমান্ত পেরিয়ে প্রেরণের জন্য অনুরোধ করেছিলেন। সীমান্তে ক্রমবর্ধমান সংখ্যায় যেসব অভিবাসী আসছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে বাইডেন প্রশাসন সব রকম প্রচেষ্টা নিচ্ছেন। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র বিভাগের পশ্চিম গোলার্ধ সংক্রান্ত বিষয়ক দপ্তর থেকে এমিলি মেন্ড্রোলা বলেন,
We are working with partners throughout the region to deter the dangerous travel of those unaccompanied children.
আমরা এই অঞ্চল থেকে অভিভাবকহীন শিশুদের বিপজ্জনক ভ্রমণ রোধ করার জন্য এই অঞ্চলের দায়িত্বে থাকা সহযোগীদের সাথে কাজ করছি।
এদিকে রিপাবলিকান বিধায়করা সীমান্তে অভিভাবকহীন অপ্রাপ্তবয়স্ক মানুষের সংখ্যা বৃদ্ধির জন্য বাইডেন প্রশাসনকেই দায়ী করছেন। হোজে লুইস বলে,
Happiness can only be found with your parents.
সুখ কেবলমাত্র নিজের বাবা মায়ের সঙ্গে থাকলেই পাওয়া যায়।
বাইডেন প্রশাসন যখন দীর্ঘদিন ব্যাপী একটি সংকটের স্থায়ী সমাধানের চেষ্টা করছেন, তখন হোজে লুইস বোয়েদুয়ানা শেষ পর্যন্ত কিন্তু তার লক্ষ্যে পৌঁছে গেছে।
ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের ইংরেজি শেখার এই আয়োজনে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। অনুষ্ঠান উপস্থাপন করছি আমি আনিস আহমেদ, আর আমার সঙ্গে রয়েছে
আমি সাবরিনা চৌধুরী। আমাদের আজকের নিউজ ওয়ার্ড কোনটি?
আচ্ছা, সেটা না হয় একটু রহস্যই থাকুক বরাবরের মতো, শুনুই না আজকের নিউজ ওয়ার্ড সম্পর্কে এই বাক্যে কি বলা হচ্ছে।
This word has to do with photographs and the people who take them.
এবার বলো তো সাবরিনা, এই বাক্যটি কি তুমি বুঝতে পারছো? আজকের নিউজ ওয়ার্ড সম্পর্কে কি কিছু ধারণা হচ্ছে তোমার?
আচ্ছা, এই বাক্য শুনে আমার মনে হচ্ছে এখানে বোধহয় ছবির সাথে সম্পর্কিত বা ছবির সঙ্গে যুক্ত অথবা যারা ছবি তোলেন তাদের বিষয়ে কথা বলা হচ্ছে।
তাহলে কি হতে পারে শব্দটা বলো দেখি?
আমার তো মনে হচ্ছে শব্দটা হতে পারে ক্যামেরাম্যান।
শব্দটা ক্যামেরাম্যানের কাছাকাছি কিন্তু অন্য রকমের শব্দ।
আচ্ছা, তাহলে বুঝেছি। তাহলে আমার মনে হয় শব্দটা হবে ফটোগ্রাফার।
এবার আরো খানিকটা কাছাকাছি এসছো তুমি। এরা আসলে ফটোগ্রাফারই, কিন্তু একটা বিশেষ ধরনের ফটোগ্রাফার।
আপনি বললেন বিশেষ ধরনের ফটোগ্রাফার, তাহলে কি এরা সেলফি তোলে?
না না, এরা সেলফি ফটোগ্রাফার নয়, নিজেদের নয়, আসলে তারা অন্যদেরই ছবি তোলে।
আচ্ছা, বেশ ধাঁধায় পড়ে গেলাম আমি, কিন্তু তাহলে বলতে পারছি না, তাহলে শব্দটা কি হবে?
আচ্ছা, আবার তাহলে এসো শোনা যাক, এই কথাগুলো কিছু বুঝতে পারলে কিনা সেটা বোঝা যাক।
Depending on the celebrity, paparazzi can earn a few dollars or occasionally thousands for a photo. For Giles, it's all in a day's work when your job is shooting the stars.
এবার সাবরিনা বলো তো ঠিক কতটা বুঝতে পারলে?
এই বাক্যেও আমি দুটো শব্দের মানে বুঝতে পারিনি, তবে এর অনুবাদটা এরকম হতে পারে, সেলিব্রিটিদের উপর নির্ভর করে পাপারাজি ছবির জন্য কিছু ডলার আয় করতে পারে, কিংবা মাঝে হাজার হাজার ডলারও। আর নক্ষত্রের ছবি তোলার জন্য জাইলসদের সারাদিনই লেগে যেতে পারে।
মোটের উপর তোমার অনুবাদটা ঠিক হয়েছে বলতে পারি, তবে তিনটি শব্দের বাংলা ঠিক করে তুমি বলতে পারোনি। সেলিব্রিটি এর মানে হচ্ছে বিখ্যাত বা জনপ্রিয় বা প্রসিদ্ধ কোনো ব্যক্তি। জাইলস শব্দটা কিন্তু একেবারেই অপরিচিত। ফ্রান্সে অষ্টম শতাব্দীতে এথেন্সের ধর্মীয় সাধু সন্ন্যাসীদের জাইলস বলা হতো, তবে এর আরও একটা মানে আছে আর সেই অর্থেই এখানে এই শব্দটা ব্যবহার করা হয়েছে।
আচ্ছা, এর মানেটা কি?
এর মানে হচ্ছে প্রবর্তক, যিনি একটা জিনিস চালু করেছেন বা ধ্বজাধারী। আরও একটা কথা, এখানে স্টারদের বাংলা অনুবাদ তুমি করেছ নক্ষত্র, সেটা ভুল না, স্টার মানে নক্ষত্র, কিন্তু ব্যক্তির ক্ষেত্রে এখানে স্টার মানে হবে তারকা।
আচ্ছা, সেটা বুঝতে পারছি। তবে আপনি আরেকটি শব্দের অর্থ বলেননি, ওই যে পাপারাজি।
এই শব্দের আসলে ঠিক উচ্চারণটা হবে পাপারাজি।
আচ্ছা,
পাপারাজি না, পাপারাজি বলতে পারো বা পাপারাজিও বলতে পারো। তো এই শব্দ এমনকি প্রতিদিনকার ইংরেজি অভিধানেও কিন্তু সহজে খুঁজে পাওয়া যায় না। আর এই পাপারাজি শব্দটাই হচ্ছে আমাদের আজকের আলোচ্য নিউজ ওয়ার্ড।
তাহলে এই পাপারাজি এই শব্দটির অর্থটি কি?
আচ্ছা, সত্যি বলতে কি, পাপারাজির কোনো বাংলা নেই। এটি অপেক্ষাকৃত নতুন শব্দ এবং বাংলা সংবাদ লেখা সংবাদ পাঠে এই শব্দটাই ব্যবহার করা হয়। এই শব্দের আসলে খুব বড় রকমের একটা প্রচলন ঘটে ব্রিটেনের প্রিন্সেস ডায়নার মৃত্যুর সময়।
হ্যাঁ, ঠিক বলেছেন, সে মর্মান্তিক যে মৃত্যু, পাপারাজিরা তাকে ধাওয়া করেছিল তাদের গাড়িটা, এবং সেটা দুর্ঘটনা ঘটল তাদের গাড়ির সাথে।
আসলে ওই পাপারাজিরা তাদের ছবি তুলতে চেয়েছিল, তখন থেকে এই শব্দটা কিন্তু
বেশ পরিচিত সংবাদ জগতে। জি,
তুমি যে অনুবাদটা একটু আগে করলে কয়েকটা ইংরেজি শব্দ সহ, সেটা এবার একটু ঠিকভাবে অনুবাদ করো তো।
জি, প্রসিদ্ধ ব্যক্তিদের উপর নির্ভর করে পাপারাজি তাদের ছবির জন্য কয়েক ডলার আয় করতে পারে, কিংবা মাঝে হাজার হাজার ডলারও। আর এইসব তারকাদের ছবি তোলার জন্য উদ্যোক্তাদের সারাদিনই লেগে যেতে পারে।
বাহ, এবার তোমার অনুবাদটা একদম ঠিক হয়েছে। এখন শোনা যাক পাপারাজি বলতে কি বোঝাচ্ছে।
Paparazzi are the photographers who chase famous people to take pictures of them for magazines and other publications.
They are criticized for interfering with the privacy of famous people. But paparazzi claim they only are taking pictures that people want to see.
Now, when you hear the word paparazzi, your English will be good enough to know what this news word means.
হ্যাঁ, এবার বুঝতে পেরেছি।
তাহলে বলো কি বুঝতে পেরেছ?
এখানে বলা হচ্ছে পাপারাজি হচ্ছে সেই সব চিত্রগ্রাহক বা ফটোগ্রাফার যারা বিভিন্ন ম্যাগাজিন এবং অন্যান্য ছাপানো বইপত্রের জন্য বিখ্যাত লোকজনের ছবি তোলার জন্য তাদেরকে ধাওয়া করে।
একদম ঠিক বলেছ সাবরিনা, তুমি বুঝতে পারছো পাপারাজির পুরো মানেটা?
হ্যাঁ, এখন আমি পাপারাজির পুরো মানেটা বুঝতে পারছি, এদের কাজের ধরনটা বুঝতে পেরেছি, বিষয়টা আমার কাছে পরিষ্কার হয়েছে।
বাহ,
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান, আমাদের অবশ্যই জানাবেন।
আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রুকিয়া হায়দার সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.